الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين صدق الله العلي العظيم أصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بزرگان محترم اللہ رب العالمین مہربانی جامرا مغرب نماز مسجد مدے سے جماعت ساتھ পড়ার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এক নেয়ামতের ওসিলে আর এক নেয়ামত দান করেন। জামাত আসার পরে এখানে ঘোষণা হয়েছে কিছু দিনই আলোচনা হবে, কোরআন সুন্নার আলোচনা হবে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন আমরা সেই আলোচনায় বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ভাই মোহতারাম হাজিরিন, আমাদের হায়াত আগের উম্মতের তুলনায় অনেক সংক্ষিপ্ত, যেটা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমার উম্মতের বয়স অধিকাংশের 60 থেকে 70 বছর, 60 থেকে। যেখানে আগের উম্মত আরো লম্বা হায়াত পাইছে, হযরত নূহ আলাইহিস সালাম তো দাওয়াত দিয়েছেন 950 বছর, তাহলে তখন হায়াত কত ছিল? কমপক্ষে 1000 বছর, ওখান থেকে কমতে কমতে 500 বছর হয়েছে, 500 বছর কমতে কমতে এখন আখিরি উম্মতের বয়স 60 থেকে 70। এটা দেখতে দেখতে চলে যায়, হায়াত খুব সংক্ষিপ্ত। এই কয়েকদিন পরেই শিশু ছিল কিশোর, কিশোর থেকে যুবক, 40 বছর পার হয়ে গেলে শরীয়তে তাকে ধরে বৃদ্ধ, এরপরে সে নানা হয়, দাদা হয়, চলে যায়। খুবই সংক্ষেপ কিন্তু খুবই মূল্যবান, খুবই সংক্ষেপ কিন্তু খুবই মূল্যবান। কয়েক সেকেন্ড ব্যয় করে যদি একটা লোক পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তো এক হাদিসের মধ্যে আসছে যে এত সওয়াব লেখা হয় যে আলহামদুলিল্লাহ সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজান নামক দাড়িপাল্লা ভরে দেন। আল্লাহ সওয়াবকে বাড়াইতে থাকেন, আমরা তো করি অল্প, আল্লাহ তার কুদরত দ্বারা বাড়াইতে থাকেন। হযরত দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দানে যে মিজান কায়েম করা হবে ওইটা দেখতে চাইছিলেন, তো আল্লাহ তাআলা ওনাকে দেখাইছিলেন, তো ওই দাড়িপাল্লা দেখে উনি হতভম্ব হয়ে গেছেন, বেহুশের মতো হয়ে গেছেন, আল্লাহ এত গভীর এই দাড়িপাল্লা, সাত আসমান জমিনের গভীর, এইটা নেকি দ্বারা আমরা কিভাবে ভরব? হুশে আসার পরে আল্লাহকে প্রশ্ন রাখলেন, আল্লাহ এটা ভরার উপায় কি, এত বিশাল এত গভীর? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসল, দাউদ ঘাবড়াও না, আমার জন্য ইখলাস বলে কে, ইখলাস একমাত্র আমাকে উদ্দেশ্য করে, কেউ যদি একটা খেজুর দান করে আমি রব্বুল আলামিন ওই খেজুরের সবকে বাড়াইতে থাকি, বাড়াইতে বাড়াইতে এই পর্যায়ে নিয়ে যাই এক খেজুরের সব দিয়ে আমি দাড়িপাল্লা ভরে যাই। তোমাদের ঘাবড়ানোর দরকার নেই, তোমরা কম বেশি যা করবা আমার জন্য করো, তোমার ইবাদত বন্দীর মধ্যে দুনিয়ার কোন নিয়ত করো না। মানুষ আমাকে বুজুর্গ মনে করবে, আমাকে সম্মান করবে, আমি হাজিসাব হয়ে গেছি, এখন লোকেরা আমার দোকান থেকে কেনাকাটা করবে, কত রকম ভুল নিয়ে শয়তানে কলবের মধ্যে দেয়। ভুল নিয়ত না করে আল্লাহর জন্য করতে হবে, ছোট ছোট নেকি আল্লাহ তাআলা কি করবেন, ওই দাড়িপাল্লা ভরে দেওয়ার জন্য ওর সবকে বাড়ায় দাড়িপাল্লা ভরে দিবেন। এই মুখতাসার হায়াত কি জন্য, কি কাজে লাগাব? আমাদের প্রত্যেকের জন্মলগ্নে আমাদের যখন পৃথিবীতে আমরা আসছি, তো আশা করা যায় মুসলমান পরিবার হিসেবে এই সুন্নত আদায় করা হয়েছে যে আমাদের মায়ের দুধ পান করানোর আগে ডান কানে আজান শোনানো হয়েছে, বাম কানে ইকামত শোনানো হয়েছে। শিশু কিন্তু কিছুই বুঝতেছে না, আজানে কি আছে ইকামতে কি আছে কিছুই বুঝতেছে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রথম দিন প্রথম মুহূর্তেই তার কানের রাস্তা দিয়ে তার কলবের মধ্যে আল্লাহর একত্ববাদ এবং আখির নবীর নবুয়াত বসাই দিলেন। এইটা যারা প্রথম দিন পাইছে, আশা করা যায় শয়তান তাদেরকে বেঈমান মুরতাদ বানাইতে পারবে না, প্রথম দিন তার দিলের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। সে বোঝে নাই, তার বোঝার দরকার নেই, এ তো রুহানি ঔষধ। আমরা যত ওষুধ খাই সব ওষুধের ব্যাখ্যা জানি, এই ওষুধ কি দিয়ে তৈরি হয়েছে, এই ওষুধটা আমার বডির মধ্যে কি কি কাজ করবে এই ব্যাখ্যা আমরা জানি, ডাক্তাররা জানে, কিন্তু ব্যাখ্যা জানিয়ে না জানি ওষুধটা আল্লাহর হুকুমে আমাদের শরীরে কাজ করতেছে না, আমরা জানি না, ওষুধ খেতেছি, ওষুধ খাওয়া আমাদের নবীজির সুন্নত, চিকিৎসা করা সুন্নত, সুন্নত মনে করে চিকিৎসা করতেছি, তো এটা আমাদের শরীরে কাজ করতেছে না, কাজ করতেছে কিনা? ঠিক এরকম শিশু বুঝতেছে না যে আজান কে, একামত কি, আমার কি শোনানো হলো, তো বুঝতেছে না, কিন্তু ওই ওষুধের মতো ওটা ওর কলবের মধ্যে কিন্তু গেঁথে গেল, ওর কলবের মধ্যে দাখিল হয়ে গেল। এর কল এর উল্টাটা গ্রহণ করবে না, এর উল্টাটা হলো বেইমানি, নাস্তিকতা, হ্যাঁ এটা গ্রহণ করবে না, তার কল ওটাকে ফেরত দিবে। তো আমাদের আশা করা যায় ছোটকালে এই নিয়ামতটা আমরা পাইছি, মায়ের দুধ দেওয়ার আগে আজান ইকামত আমাদের কানে দেওয়া হয়েছে, এই যে সুন্নতটা আদায় করা হয়েছে। এখানে কমপক্ষে দুটা নসিহত আছে, কমপক্ষে দুটা নসিহত আছে। কি নসিহত? একটা নসিহত আছে, দেখো বান্দা, তোমার উপরে আজান ইকামত হয়ে গেছে, আজান ইকামত তোমার উপরে হয়ে গেছে, এখন তোমার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব তকবীরে তাহারিমা দিবে, চারটা তকবীর দিবে, তো আজান ইকামতের পরে তকবীরের মাঝে কি লম্বা কোনো গ্যাপ থাকে? থাকে না, খুব সংক্ষিপ্ত গ্যাপ থাকে। তো আমাদেরকে বোঝানো হয়েছে তোমার সময়টা কিন্তু বেশি লম্বা না, খুব ছোট সময়, এই সময়ের মধ্যেই তোমার যা কিছু করার করে নিতে হবে। তোমার উপর আজান ইকামত হয়ে গেছে, এখন তোমার লাশ সামনে নিয়ে চারটে তকবীর দেওয়া বাকি আছে, তো আজান ইকামতের পরে তকবীর দিতে বেশি দেরি হয় না, ওটুক তোমার হায়াত, ওর মধ্যেই তোমার ইমান ঠিক করতে হবে, তোমার ইমানকে শেরেক মুক্ত করতে হবে, তোমার আমল নামাজ রোজা হজ যাকাত বাপমার খেদমত স্ত্রী পুত্রের হক আদায় করা, এগুলো আল্লাহ যেভাবে চেয়েছেন, তোমার মনিব তোমার মালিক, তুমি তো গোলাম, প্রত্যেক মনিব গোলামকে একটা রুটিন দেয়, প্রত্যেক মনিব গোলামকে একটা রুটিন দেয়, আমাদের একটা রুটিন দেওয়া হয়েছে, এই শর্ট টাইমের মধ্যে ওই রুটিনটা পুরা করতে হবে, এই নসিহত করা হয়েছে। হায়াত সংক্ষেপ, এর মধ্যে যা করার করে নাও, তোমাকে যেন শয়তান ধোকা না দেয়। তো অনেক লম্বা হায়াত, অনেক লম্বা হায়াত, এত তাড়াতাড়ি নামাজ ধরার দরকার কি, এত তাড়াতাড়ি দাড়ি রাখার দরকার কি, এত তাড়াতাড়ি হজ করার দরকার কি, এই কথা বলে বলে শয়তান যেন ধোকা না দেয়। দেখতে দেখতে তুমি বুড়া হয়ে দেবা, তুমি চলে যাব কবরে, আমরা দ্রুত আগাইতেছি কবরের দিকে, আখেরাতের দিকে দ্রুত আগাইতেছি, এবং শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে, তো তোমার অনেক সময় আছে, এত তাড়াতাড়ি হুজুর হওয়ার দরকার নেই, নামাজি হওয়ার দরকার নেই, একটু দুনিয়ার মজা নিয়ে নাও, এটা শয়তানে বুঝাইতে আছে। আর আল্লাহর পক্ষতে বোঝানো হয়েছে যে সময় কম, তাড়াতাড়ি তৈরি করো, সময় কম, যে কোনো মুহূর্তে তোমার ডাক এসে যাবে। তিন বন্ধু একসাথে ইশা পড়তেছে, তিন বন্ধু একসাথে হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, একসাথে ইশা পড়ছে, তালিম পড়ছে, দেখা গেল ফজরে একজনের জানাজা আসছে, তিন বন্ধু একসাথে চলে, তিন তিন ভাইয়ের মতো ইশাও পড়ে গেছে, ফজর সময় একজনের কি আসছে, জানাজা, একজনের জানাজা তৈরি হয়ে আছে, কোনো গ্যারান্টি নেই কার যে কখন শেষ হবে, কোন নোটিশ দেওয়া হবে না, যে কোনো মুহূর্তে শেষ হইতে পারে, কাজেই দিনের কাজে দেরি করা যাবে না, দিনের কাজে দেরি করা যাবে না। যে সময় পাওয়া গেছে এটাকেই গনিমত মনে করে কাজ শুরু করে দিতে হবে। এই একটা সবক। দ্বিতীয় একটা সবক ওইখানে আছে, তোমাকে মায়ের দুধ খাওয়ানোর আগে তোমাকে আজান ইকামত শোনানো হয়েছে। মায়ের দুধটা হল জাহেরি শরীরের খোরাক, জাহেরি শরীরের খোরাক। আটটা জিনিস আছে কল আমাদের শরীরে, আর একটা জিনিস কি আছে কল রূহ, ওর খোরাক লাগে। ওর খোরাক কি? এই আজান কামত, কোরআন তেলাওয়াত, দিনের আলোচনা, জিকির আসকার, এগুলো হলো কি কলবের খোরাক। বডির মধ্যে দুটা জিনিস, একটা হল বাদশাহ কল, আর একটা হল প্রজা। আর তো কি সমস্ত হাত পা চোখ কান নাক ব্রেন সবকিছু প্রজা। কল যেভাবে চালায় ওরা সেইভাবে চলে। আগে সিদ্ধান্ত কে নেয়? কল সিদ্ধান্ত নেয়। আপনি সিদ্ধান্ত নিলেন একটু বাজারে যাওয়া দরকার, তো দেখবেন আপনার এক হাতে হ্যাঁ আলমারি থেকে টাকা বের করতেছে, হ্যাঁ আর এক হাতে ব্যাগ ট্যাগ নিচ্ছে, চোখে রাস্তা দেখাই দিচ্ছে, পায়ে চলতেছে, বাজারে যে জবানে দরদস্তুর করতেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। ওই যে কলবে সিদ্ধান্ত নিয়েছিল বাজারে যেতে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলে ওটাকে বাস্তবায়ন করছে। এই আপনার এখানে বসছেন, কেমনে বসলেন? আগে আপনার কলব সিদ্ধান্ত নিছে। আমাদের ইমাম সাহেবের হুজুর আসছে, তাহলে কি বলে শোনার দরকার এটা? হ্যাঁ কলব সিদ্ধান্ত নিচ্ছে বসা দরকার। তারপরে আপনার পুরো বডি আপনার কলবের সিদ্ধান্ত মেনে নিছে, নিয়ে আপনি বসে গেছেন। তাহলে কলব হল রাজা আর অঙ্গ প্রত্যঙ্গ হল প্রজা। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদিল মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ আমার উম্মত, তোমার শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, এইটা যদি তুমি ঠিক করতে পারো আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, হক্কানি আলেম বুজুর্গদের সোহবতে যায়, এইটাকে যদি ঠিক করতে পারো তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর আমল ঠিক, কোনটা ভুল নেই। চোখে দেখবা তো জায়েজ জিনিস দেখবা, তো দেখলে সব হয়। বাপ মাকে দেখবে, গুরুজনকে দেখবে, নিজের বিবিকে দেখবে, কানে শুনবা তো বৈধ আওয়াজ শুনবা, কোন পরনারীর কথা শুনবা না, মুখে বলবা তো দাওয়াতের কথা বলবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, কোন মিথ্যাতে নেই, কোন গীবাত পরনিন্দায় নেই। ওই যে রাজা ঠিক হয়ে গেছে, সব প্রজা কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে, সব ঠিক। এই কথা নবীদের বলতেছে, এই টুকরাটাকে ঠিক করতে পারলে সব ঠিক, আর এটা নষ্ট হয়ে গেলে তুমি চোখে দেখবা তো হারামটা দেখবা, কানে শুনবা তো হারাম আওয়াজ শুনবা, কথা বলবা তো নাজায়েজ কথা বলবা, খানা খাইবা তো হারাম খানা খাইবা, তো সব গলত। কেন? তো রাজা গলত, রাজা গলত তো প্রজা গলত। তো প্রথম দিন যে মায়ের দুধ দেওয়ার আগে আজান ইকামত শোনানো হলো, ওইখানে একটা শিক্ষা আছে যে তুমি যখন মায়ের দুধ পরে দেওয়া হলো আর কলবের খোরাক আগে দেওয়া হলো, এখানে নসিহত আছে কি, রাজা ঠিক করো, রাজা ঠিক করো, রাজার খোরাক দেওয়া আগে আগে, রাজার খোরাক দিকে দিতে খেয়াল করো, তোমার বডির খোরাক দুই নম্বর, রাজার খোরাক এক নম্বর। যখনই কোন হকানে আলেমের কথা শোনা শুনবেন, তো ওই প্রথম দিনের শিক্ষা কি, এখানে তো সময় দিতে হবে আমাদের কাজকর্ম একটু আকপাস করে, আমাদের কাজকর্ম একটু আকপাস করে আমার কলকে খোরাক দিতে হবে, রাজাকে খোরাক দিতে হবে। ওইটাকে খোরাক দিতে পারলে আমার হাত পা সব ঠিক, সবকিছুর আমল ঠিক, চোখ কান নাক সবকিছুর আমল ঠিক। আর এতে খোরাক না দেওয়া হয়, এটা নষ্ট হয়ে যায়, তো সবকিছুর আমল নষ্ট। তাহলে ডান কানে আজান বাম কানে ইকামত মধ্যে কটা সবক পাইলাম? দুটা, একটা হলো আজান ইকামত হয়ে গেছে, এখন তকবীর দিতে বাকি, হায়াত খুব অল্প, এক্ষুনি কাজ শুরু করতে হবে। একটা সবক কি পাইলাম? এক্ষুনি কাজ শুরু করতে হবে। আর দুই নম্বর সবক কি পাইলাম? যে এই কলবের খোরাকটাকে প্রাধান্য দিতে হবে, শরীরের খোরাক থেকে কলবটা কি করতে হবে, কারণ আমার দুনিয়া আপনাদের কামিয়াবি এর উপরে নির্ভরশীল। কলব সহি হলে সব সহি, কলব নষ্ট হয়ে গেলে সব নষ্ট। দুনিয়া তো শান্তি পাবো না, কবরেও শান্তি পাবো না, আখেরাত তো শান্তি পাবো না, সব বরবাদ। এই জন্য কলবের খোরাককে প্রাধান্য দিতে হবে। কলবের খোরাক এই কোরআনে কারিমের তেলাওয়াত, জিকির আসকার, আল্লাহর দ্বীনের আলোচনা, আল্লাহর দ্বীনের দাওয়াত, এগুলো কলবের খোরাক। আল্লাহ আমাদেরকে কলবের খোরাক দেওয়ার তৌফিক দান করেন। আমি কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কম বেশি সবাই আপনারা এই আয়াতটা জানেন, উলামায়ে কেরাম প্রায় এই আয়াতটা পড়ে থাকেন। এই আয়াতের উপরে আমি কিছু আলোচনা রাখতে চাই, বাকি আল্লাহর ইচ্ছা। এই আয়াতে বলা হয়েছে কুল, হে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দেন, মুসলমানদেরকে জানাই দেন। কি জানাই দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, আল্লাহকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, যেটা তোমাদের কামিয়াবির রাস্তা, দুনিয়া আখিরাতের কামিয়াবির রাস্তা, এটা যদি চাও তো কি করণীয় তোমাদের? ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুসরণ করো মানে আমার সুন্নতকে অনুসরণ করো, সুন্নতকে অনুসরণ করো। কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন। বারবার মহব্বত করবেন দুনিয়াতে, কবরে, হাসরে। ইউহিব্বুকুমুল্লাহ এটা আরবি গ্রামার, এটা মোজারের সিগা। আর মোজারের সিগা হল কি বুঝায়? একটা কাজ বারবার হওয়া বুঝায়। আল্লাহ দুনিয়া তো তোমার উপর তোমাকে মহব্বত করবেন, তুমি যখন কবরে চলে যাইবা, ওখানে মহাব্বত করে তোমার কবরকে জান্নাতের বাগান বানাই দিবেন, হাসরে ময়দানে উঠবা, তখন মহাব্বত করে তোমার ডাইন হাতে আমল নামা দিবেন, দিয়ে মিজান নামক দাড়িপাল্লা ভারী করে দিবেন, দিয়ে বিদ্যুতের গতিতে পুল সিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবেন। সব জায়গায় মহাব্বত, আপনি চাইছিলেন আল্লাহকে মহাব্বত করবেন, তা তো হবেই, ওর থেকে বড় একটা পেয়ে গেলেন। কোনটা বড় পাইলেন? আল্লাহ আপনাকে মহাব্বত করতেছেন, আল্লাহর হাবিব, আল্লাহ সবচেয়ে প্রিয়। কোন মাখলুকাতের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই প্রিয় মানুষটাকে যে ফলো করে সে আল্লাহর প্রিয় হয়ে যায়, ওই প্রিয় মানুষটাকে যে ফলো করে সে কি হয়ে যায়? আল্লাহর প্রিয় হয়ে যায়। আপনি আল্লাহকে মহাব্বত করতে চাইছিলেন, তার থেকে উপরের ডিগ্রি জিনিস পেয়ে গেলেন, আল্লাহ আপনাকে মহাব্বত করতেছেন। আপনি কোন বড় ব্যক্তিকে মহাব্বত করেন, তার থেকে বড় জিনিস ওই বড় ব্যক্তি আপনাকে মহাব্বত করে, আপনাকে চিনে, দেখা হলে আপনার খোঁজ খবর নাই, ওটা কিন্তু আরো বড় জিনিস। আর কি পাওয়া যাবে নবীদের সুন্নত অনুসরণ করলে? আর কি পাওয়া যাবে? অয়াকুম দুনু বাকুম, আল্লাহ তোমার গোনা খাতাকে মাফ করে দিবেন। হাদিস আছে, কুল্লুকুম খাতাউন, কুল্লু বনি আদম খাতাউন, খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমের ভুল আছে, গোনা আছে, গোনা ছাড়া ভুল ছাড়া কোন মানুষ নেই। সুন্নতের অনুসরণে এমন এক জিনিস আল্লাহ এটার ওসিলায় যেহেতু আল্লাহ তাকে প্রিয় পাত্র বানায় নিছে, তার গোনা আল্লাহ বাকি রাখেন না, তাকে কি করে দেন? মাফ করে দেন। ওয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, তোমার গোনা খাতাকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো গফুর, মাফ করনেওয়ালা, রহিম, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো দয়ালু, পরম দয়ালু। তুমি তার হাবিবকে মানবে তার কথা মতো, তো তোমাকে দয়া করবেন না? অবশ্যই দয়া করবেন, অবশ্যই তোমাকে দয়া করবেন। যে আল্লাহ কাফেরদেরকেও দয়া করতেছেন, নাস্তিক মুরতাদদেরকেও দয়া করতেছেন, তাদের গলাটা টিপে ধরতেছেন না। নাস্তিক মুরতাদদের আল্লাহ চাইলে গলা টিপে ধরতে পারত না? কমবক্ত আমি তোরে বানাইছি আর তুই আমাদের অস্বীকার করস, অস্বীকার করার সাথে সাথে আল্লাহ গলা টিপে ধরতে পারতেন। যে ঘুষ নিছে তার ঘুষের মুরগিগুলো তিতা করে দিতে পারতেন, ঘুষের টাকা দিয়ে 10 কেজি ওজনের রুই মাছ কিনছে তিতা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। ওদেরকে রহম করছেন, ওদেরকে তওবা সুযোগ দিয়ে রাখছেন, তোর তওবা সুযোগ দেওয়া হলো, কিন্তু তুই শেষ পর্যন্ত যদি তওবা সুযোগ গ্রহণ না করস তাহলে আমার পাকড়াও হবে, আমার পাকড়াও হবে, তখন তোকে আর কেউ বাঁচাইতে পারবে না, আমার পাকড়াও থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো এই আয়াতের তর্জমা করতে যে আমি যে কথাটা বললাম যে আল্লাহকে মহাব্বত করতে হইলে, আল্লাহর মহাব্বত পাইতে হলে, আল্লাহকে মহাব্বত করতে হলে, আল্লাহর মহাব্বত পাইতে হলে একটাই রাস্তা খোলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। সুন্নত কেন বলা হল? হাদিসও তো বলা যায়, নবীদের হাদিস অনুসরণ করো, এটাও তো বলা যায়। সুন্নত বলা হলো কি? হাদিস আর সুন্নত দুটো শব্দ পরিচিত, আমরা সবাই জানি, এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা হয়তো সবাই জানি না, কেউ কেউ জানতেও পারে। হাদিস আর সুন্নতের মধ্যে একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা বুঝে আসলে কেন আমি সুন্নত বললাম, কেন হাদিস বললাম না, এটাও বুঝে আসবে ইনশাআল্লাহ। পার্থক্যই হাদিসের কিতাবে যা আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, সাহিহ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এর যত হাদিসের কিতাব আছে, এসব কিতাবে যা আছে সব হাদিস, হাদিসের কিতাবে যা আছে সব হাদিস, সব কিন্তু সুন্নত না, সব কিন্তু কি না সুন্নত না। এই হাদিসগুলো থেকে বাছনি করে একটা পাঠের নাম হল সুন্নত। সুন্নতের শাব্দিক অর্থ তরিকা, নবীজির তরিকা, নবীজির পদ্ধতি। সুন্নত কাকে বলে? কোন হাদিসকে সুন্নত বলতে হলে দুটা শর্ত লাগবে, কয়টা? দুটা শর্ত লাগবে। এক নম্বর, ওই হাদিসটা নবীজি উম্মতকে করার জন্য বলেছেন কিনা, এক নম্বর শর্ত। আমাদেরকে পালন করার জন্য বলতে হবে, যে হাদিসগুলো আমাদের পালন করার না ওটা প্রথম শর্ত দ্বারাই বাদ যাবে, যেগুলো আমাদের পালন করার না এই পয়লা শর্ত দ্বারাই সেগুলো সুন্নত থেকে বাদ পড়বে। যেমন আমাদের প্রিয় নবীজি হাদিসের কিতাবে আছে এগারোটা বিবাহ করছেন, এগারোটা দেখি আমাদের পালন করার জন্য এই হাদিসটা কাজে লাগবে, আমরা একসাথে এগারোটা বিয়ে করতে পারবো, এটাকে সুন্নত বলা যাবে? হাদিসের কিতাবে আছে এটা হাদিস, হাদিসের কিতাবে আছে হাদিস, তা আমাদের যেহেতু পালন করার না এটা, তাই কি বলা যাবে না? সুন্নত বলা যাবে না। নবীদের কোন বিবাহ হয়েছে আরশে, দুনিয়াতে হয়নি, হাদিস আছে। বিবাহ কোথায় হয়েছে? আরশ। এটা আমরা পালন করতে পারবো? আপনি কোন মেয়েকে দিয়ে বললেন এই চলো আমার সাথে, কেন আপনি কে? না আল্লাহ আরশে তোমার সাথে আমার বিয়ে পড়াই দিচ্ছে, তুমি আমার বউ হয়ে গেছো, চলো। এটা কেউ মানবে দুনিয়ার? আর সে বি পড়াই দিতে আল্লাহ, আপনি কেমনি জানলেন? আপনার কাছে ওহি আসে, হাদিস, কিন্তু এটাকে কি বলা যাবে না? সুন্নত বলা যাবে না, হাদিস সুন্নত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক বিয়ে করছেন আল্লাহর হুকুমে মোহর ছাড়া, তা দেন মোহর দিতে হয় না, এটা ছাড়া। এটা আপনার আমার জন্য কি মোহর ছাড়া বিয়ে করা যায়? আছে বিয়ে হবে, হবে না, বিয়েই হবে, কিন্তু হাদিসে তো এই কিস্তা আছে, নবীজি মোহর ছাড়া বিবাহ করছে। আমাদের করণীয় এটা, আমাদের আমল করার এটা, এরকম অনেক কথা পাইবেন যা আপনার আমার করণীয় না, শুধু নবীদের সাথে খাস না, আর অনেক হাদিস আছে অন্য সাহাবীদের সাথে খাস, অন্য সাহাবীদের সাথে খাস। যেমন একজন সাহাবীর নাম আবু বুরদা ইবনে নিয়ার, আবু বুরদা ইবনে নিয়ার, ওনাকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন যে বাইতুল মালে যত বকরি আছে, ছাগল আছে, এইগুলো গরিবদের মধ্যে বিতরণ করুন। কুরবানির সময় আসছে, বাইতুল মালে যত বকরি আছে গরিবদের মধ্যে বিতরণ করুন। উনিও গরিব, উনি সব বিতরণ করছেন। বিতরণ করার পরে রিপোর্ট দিলে তো সব গরিবকে দেওয়া হয়ে গেছে যারা আসছিল। আগে তো ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণা মোতাবেক যারা আসছিল সবাইকে দেওয়া হয়ে গেছে, একটা বকরি বাঁচছে। কিন্তু এটা দিয়ে কুরবানিও হবে না, কারণ এই বকরির বয়স এখনো এক বছর হয় নাই। এই বকরির বয়স কি হয় নাই, আর বকরি কিন্তু এক বছর না হলে কুরবানি হয় না। গরু দুই বছর না হলে কুরবানি হয় না, উট পাঁচ বছর না হলে কুরবানি হয় না। তো ওই বকরি বা ছাগলের বয়স কিন্তু কি হয় নাই, এক বছর হয় নাই, তাহলে কুরবানি হবে? কুরবানি হবে না। উনি রিপোর্ট দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, তুমি এটা দিয়ে কুরবানি করো, এটা তোমার কুরবানি হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় কারোর কিয়ামত তক আর কারোর হবে না। নবীজি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার দিয়ে ওনার জন্য ইজাজত দিলেন, তুমি করো, তুমি এত কষ্ট করে বন্টন করছো, তুমি এটা দিয়ে কুরবানি করো, তোমার হয়ে যাবে। এটা বুখারি শরীফের হাদিস। কিন্তু এটাও বললেন আর কারো হবে না। এখন আসেন দেখি আমাদের করণীয় তো বলেই দিতেন আর কারো হবে না, তাহলে এটা কি সুন্নত না হাদিস? বলেন এটা কি হাদিস? আমাদের করণীয় না, আমাদের করণীয় না, তাহলে কি এটা হাদিস? একজন সাহাবী, তার নাম ফুজাইমা, নবীদের উট নিয়ে এক ইহুদির সাথে মতবিরোধ হয়েছিল। নবীদের কথিত আমার উট, ইহুদি বলে আমার উট। এই খোজাইমা নামক সাহাবি সাক্ষী দিলেন যে এইটা নবীজির উট, হে ইহুদি এটা তোমার উট না। উনি সাক্ষী দিলেন, সাক্ষী দেওয়ার পরে ফয়সলা হয়ে গেল সেটা ইহুদি পাবে না। কিন্তু নবীজি ওই সাহাবি সম্পর্কে একটা কথা বললেন, মান শাহিদা লাহু খোজাইমা ফাহুয়া হাসবুহু, যে কোনো ঘটনা প্রমাণ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগে, দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা এ লাগে। কিন্তু ইনার ব্যাপারে নবীজি বললেন, কোন ঘটনায় খোজাইমা একা যদি সাক্ষী দেয় তার কারণ লাগবে না। এটা কি আর কারোর সাথে খাটবে না? ওনার সাথে খাস, ওনার থেকে কত উচ্চ মানের সাহাবি আছে, আবু বকর সিদ্দিক, ওমর, ওনার থেকে কত উপরে, তারা কিন্তু একদম সাক্ষী দিলে হবে না। ওনার সাথে খাস, ওনার সাথে সীমিত, আম ভাবে এটা খাটবে না। এটা হাদিস না সুন্নত? এরকম অসংখ্য হাদিস আমি আপনাকে দেখাবো, আমাদের জন্য বলেন নাই, আমাদের জন্য বলেন নাই। কারোর সাথে খাস, কারোর সাথে খাস, সেগুলো হাদিস কিন্তু কি না সুন্নত না। প্রথম শর্ত দ্বারা এইগুলো বাদ হয়ে গেল, যেগুলো আমাদের জন্য না, ওটা কি হয়ে গেল সুন্নত থেকে বাদ হয়ে গেল। দুই নম্বর শর্ত হল এই, এক এক ব্যাপারে দুইবার তিনবার নির্দেশ আসছে, একই ব্যাপারে কয়বার নির্দেশ আসছে, কোনটা দুইবার কোনটা তিনবার, কি জন্য? ইসলাম যদি একবারে আল্লাহ কমপ্লিট করতে চাইতেন তাহলে কঠিন হয়ে যেত, মানুষরা ভয়তে কবুল করত না। এই জন্য ইসলাম যাতে কঠিন না হয় এই জন্য সহনীয় করে কয়েকবার দিয়ে কমপ্লিট করা হয়েছে। কয়েকবার দেয় কমপ্লিট করা হয়েছে। নামাজ সম্পর্কে দেখেন এক জামানায় নামাজে কথা বলা যেত, নামাজ ভাঙত না, কথা বলা যেত। একবার নবীজি জোহর বা আসরে, জোহর আসরে চার রেখাত না, দুই রেখাত পরে সালাম ফেরাই দিচ্ছেন। একজন সাহাবি ছিল, ওনার হাত অনেকখানি লম্বা, দাঁড়াইলে হাঁটু পর্যন্ত যায়, দাঁড়াইলে আপনাদের কারো মনে হয় যায় না, দাঁড়াইলে হাঁটু পর্যন্ত যায়, আচ্ছা পরে মাপ দিয়ে না আপনারা, কারো যায় না। এই জন্য ওনার নাম ছিল দুই হাতওয়ালা। ওই সাহাবির কি নাম ছিল? দুই হাতওয়ালা। উনি বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। তো আবু বকর ওমর ওনারা সাহস পায় নাই বলতে, না জানি নামাজই দুই রেখাত হয়ে গেছে কিনা, আল্লাহর পক্ষ থেকে নামাজ মনে হয় কি হয়ে গেছে, এসব চিন্তা করে ওরা সাহস পায়নি। এই লম্বা হাতওয়ালা লোকটা, ওনার সাহস হয়েছে। উনি নবীদের গেটের কাছে যাই বসতেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কমাই দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? একদম বাপের বেটার মতো প্রশ্ন করে বসছে। তুমি কি কও, আল্লাহর পক্ষ তো শর্ট করা হয় নাই, আর আমার তো মনে হয় আমিও ভুলি নাই, তুমি কি করতেছ? তোমাকে আমি ঠিকই করতেছি, আপনি তো দুই রেখাত পড়েছেন। হ্যাঁ, আল্লাহ যদি শর্ট না করে থাকে তাহলে আপনি ভুল করছেন, ভুলে কাজটা করছেন। তখন হুজুরে আবু বকর ওমরকে জিজ্ঞেস করলেন, কি কয় জুলিয়াদাইন, কি বলে নামাজ নাকি দুই রেখাত পড়াইছে আমি? তখন ওরা সমর্থন করলেন, হুজুর উনি ঠিক করছেন, উনি ঠিক করছেন। তখন নবীদের আবার আগে বাড়লেন, আগে বেড়ে সামনে আসলেন, আসে আর দুই রেখাত পড়াই দিলেন, পড়ে সজদা করলেন। তুমি চলে গেছে, এত হাঁটা হাঁটছে গেট পর্যন্ত চলে গেছে, আবার সেখানে এতক্ষণ কথাবার্তা হয়েছে, তারপরে সে আবার দুই রেখাত পড়াই দিচ্ছে। এখন যদি কোনো মানুষ এভাবে করে হবে বলেন? হবে হবে। দেখা গেল ওই সময় কথা বলার কি ছিল, অনুমতি ছিল, এমনকি লোকের আসি জিজ্ঞেস করতো পাশের লোকের কাছে, সে কিন্তু নামাজের মধ্যে, এই ভাই কয় রেখাত হয়েছে, কয় দুই রেখাত, তো এক একের দুই রেখাত পড়াই দিত, এক একের দুই রেখাত পড়াই দিত নিয়ে, আর বাকি দুই রেখাত ইমামের পিছনে পড়তো, কারণ সালাম ফেরানো পরে উঠা লাগতো না। তাহলে একবার কি কমপ্লিট হয়েছে? এই যে কথা বলা নেই তো, এখন কথা বলা যায়? যায় না, এখন কথা বলা যায়। মদিনায় যাওয়ার পরে ওই আয়াত যখন নাযিল হলো, কুমুলিল্লাহি কানিতিন, সব কথাবার্তা নিষেধ হয়ে গেল। আর একটা ঘটনা বলি, প্রথম যখন রোজা আসছে, প্রথম তখন কিন্তু রোজা রাখা বাধ্যতামূলক ছিল না, বলা হয়েছিল তোমাদের যাদের সাহস হয় তোমরা রোজা রাখো, শবে সাদেকের আগে খাওয়া দাওয়া শেষ করবা, আর বেলা ডুবলে ইফতার খাইবা, মাঝখানে খাওয়া দাওয়া করতে পারবা না, যাদের সাহস হয় রাখো, আর তোমাদের যাদের সাহস না হয় তোমরা কি করবা, তোমরা এক একটা রোজার বদলে কোন গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দিবা, এক একটা রোজার বদলে গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দিবা, এতে তোমার রোজা হয়ে যাবে। তাহলে প্রথম আদেশ কিন্তু এইটা, প্রথম দেখেন আমি বলছি যে কয়েকবার আদেশ আসছে তাতে ইসলামটা কঠিন মনে না হয়, তো প্রথম রোজার ব্যাপারে এই আদেশ আসছে। তো কেউ কেউ রাখছে, কেউ কেউ রাখে নাই, তারা গরিবদেরকে খাওয়াই দিচ্ছে, কিন্তু এতটুক সবার জানা হয়ে গেছে রোজা রাখা যায়। আমি যত রাখি নাই, গরিবদের খাওয়াইছি, কিন্তু আমার চাচা রাখছে, আমার মামা রাখছে, আমার ভাই ভাতিজা রাখছে, অমুক রাখছে, অমুক রাখছে। এই নলেজ কিন্তু সবার হয়ে গেছে, সে রাখুক আর না রাখুক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়ে থাকা যায়, এই নলেজটা সবার হয়ে গেছে। এরপরে যে অর্ডার আসতেছে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এখন থেকে তোমরা যারা রমজান শরীফ পাইবা, তোমরা যদি অসুস্থ না হও, অতিশয় বৃদ্ধ না হও, তোমাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক, অবশ্যই রোজা রাখতে হবে। পরে অর্ডার আসতেছে, প্রথম কিন্তু এই অর্ডারটা আসে নাই, রোজা রাখো আর না গরিবরে খাও। কিন্তু পরবর্তী অর্ডার কি আসতেছে, যে এখন আর সুস্থ হয়ে সুস্থ সবল মানুষের জন্য গরিবকে খাওয়ানো চলবে না, তাকে বাধ্যতামূলক কি করতে হবে, রোজা রাখতে হবে। তো আগে যে খাওয়াইলেও হয়তো ওটা তো হাদিসে আছে, ওটা হাদিস না সুন্নত, কিন্তু ওটা এখন আর আমল করা চলবে না, কিন্তু হাদিসের কিতাব আছে, ওটা কি হাদিস, ওটা সুন্নত না। সুন্নত কোনটা, সুস্থ মানুষের জন্য রোজা রাখতে হবে। ওই যে নামাজে কথা হয়েছে, ওটা তো বুখারী শরীফে আছে, নামাজে এত কথা হলো ওই কিসটা বুখারী শরীফে আছে, কিন্তু ওই হাদিসটা কি হাদিস না সুন্নত, হাদিস, সুন্নত না। কেন, এখন কথা বলা চলবে না। তো সব ব্যাপারে কোনটা দেখতে হবে, এক নম্বর শর্ত উম্মতের জন্য হইতে হবে, উম্মতের করণীয়। দুই নম্বর কি দেখতে হবে, ওই সিরিয়ালে ওটা কি শেষ নির্দেশ, আগেরটা কি, আগেরটা রহিত হয়ে গেছে, নতুন একটা আসলে আগেরটা কি হয়ে যায়, রহিত হয়ে যায়, আরবিতে বলে মানসুখ হয়ে যায়, রহিত হয়ে গেছে। তো রহিত হয়ে গেলে হাদিস নেই ওটা, তাহলে কথা বলার কিসটা হাদিস, সুন্নত না। গরিবকে দুই বেলা খাওয়াই দিলে হবে, হাদিস কি না, সুন্নত না। তাহলে আমি মনে করি এতক্ষণে আপনারা সবাই বুঝে ফেলছেন হাদিস আর সুন্নতের পার্থক্য কি। হাদিসের ভান্ডারে যা আছে সব হাদিস, ওর মধ্যে থেকে যেগুলোর মধ্যে দুটা শর্ত পাওয়া যাবে, উম্মতকে করণীয় হিসেবে বলা হয়েছে, ওটা ওই সিরিয়ালে শেষ নির্দেশ, সেটা কি, সুন্নত, আর বাকি সব হাদিস। আরো খোলাসা করেন, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নত না, প্রত্যেকটা সুন্নত হাদিস। খুব খেয়াল করেন, এটা জরুরি, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। এই জন্য বলা হয়েছে যারা হাদিস জমা করছে, তারা কিন্তু হাদিস দিয়ে তাদের কিতাবের নাম রাখে নাই, যারা হাদিস জমা করছে তারা তাদের নাম কি দিয়ে রাখছে, হাদিস দিয়ে না সুন্নত দিয়ে, সুনানে সুন্নতের বহু বচন, সুনান সুন্নতের বহু বচন কি, সুনানে আবি দাউদ, সুনানুন নাসাই, সুনানুত তিরমিজি, সুনানে ইবনে মাজা, সুনানে দারিমি, সবাই নাম রাখছে কি দিয়ে, হাদিস দিয়ে না। কেন, হাদিস তো পালনীয় না, হাদিস তো পালনীয় না, পালনীয় কোনটা, সুন্নত। একটা কথা মনে করে রাখেন, দুই নম্বর শরিয়াতের দলিল বলা হয় চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এটা কেউ বলে না যে শরিয়তের দলিল চারটা, কোরআন হাদিস ইজমা কিয়াস, হাদিস বলে না। হাদিস বললে তো এগারোটা বিয়ে করতে হবে আর আরশে বিয়ে পড়াইতে হবে, মোহর ছাড়া বিয়ে পড়াইতে হবে, হাদিস করলে এগুলো চলে আসবে। এই জন্য শরিয়তের দলিল কয়টা? কোরআন সুন্না ইজমা কিয়াস। এই জন্য আমাদের নাম দেওয়া হয়েছে, আমাদের নাম কি? আমাদের নাম দেওয়া হয়েছে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা সুন্নত মানি সাহাবায়ে কেরামের মাধ্যমে, এই জামাত মানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তো পয়েন্ট করছে না, আমরা সরাসরি নবীর মুখে শুনছি। হ্যাঁ, সাহাবায়ে কেরাম মাধ্যমে, মাধ্যমটা রাখতে হবে, মাধ্যম বাদ দিলে হবে না। আমাদের নাম কি রাখা হয়েছে? আহলে সুন্নত ওয়াল জামাত। আমাদের নাম আহলুল হাদিস রাখা হয়নি। যে আপনি এই নাম রাখতে দেবেন সেই আপনাকে বলা হবে এগারোটা বিয়ে করো, আর তোমার বিয়ে হবে কোথায়? আরশে মোয়াল্লায়, এবং তোমার বিয়ে হবে মোহর ছাড়া। কোন কাজী সাহেব পড়াইবে মোহর ছাড়া বিয়ে পড়াইবে? ওই বেটা তো জীবনেও বিয়ে করতে পারবে, জীবনেও বিয়ে করতে পারবেন। যেই আপনি আহলুল হাদিস নাম দিবেন, সেই যেগুলো নবীদের সাথে খাস তা অমল করতে হবে, আবার যেগুলো রহিত হয়ে গেছে, আমাদের কথা বলে রহিত হয়ে গেছে, মিসকিনকে দোবেলা খাওয়ানো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, বলে হাদিস না, সুন্নত তো না কিন্তু হাদিস না, বলেন হাদিস, তাহলে আপনার আমল করতে হবে। আহলুল হাদিস নাম দিচ্ছেন, তাহলে আপনি এখন রোজা না রেখে কি করবেন? হ্যাঁ, গরিবকে দুই বেলা খাওয়াই দিবেন। আহলুল হাদিস, হাদিসে এই আস, হাদিসে এই আস, দেখছেন কোথায় ব্যস্ত লাগছে। এই জন্য আমি তর্জমা করার সময় কি বলছি, ফাত্তাবিউনি, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। আমি এই তর্জমা করি নাই, তোমরা আমার হাদিসকে অনুসরণ করো, আল্লাহ মহব্বত করবেন, এই তর্জমা করি নাই। হাদিস অনুসরণ করা যায় না, বহু হাদিস আছে অনুসরণযোগ্য না। আরে হাদিস তো দূরের কথা, বহু আয়াত আছে, কোরআনের আয়াত আছে, যেটা এখন আমল করা জায়েজ নেই, রহিত হয়ে গেছে। কোরআনের বহু আয়াত আছে যেটা এখন আমল করা জায়েজ নেই, রহিত হয়ে গেছে, কিন্তু নামাজে না পড়লে খতম হবে না, খতম তারাবি হবে না, তেলাওয়াত করতে হবে, আমল করা জায়েজ নেই। তো শুধু হাদিসে না, কোরআনও আছে। যেমন একটা আয়াত আমি বলি, যে একটা আয়াত আসছে, ইন তারাকা আহাদুকুম খাইরা আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খাইরান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন। তোমাদের পরে ফরজ করা হলো, তোমাদের যদি মৃত্যুর সময় আসে আর তোমাদের কাছে মাল থাকে, তো তুমি বাপ মার জন্য ওসিয়াত করে যাও, তোর আব্বা আম্মা কত পাবে তুমি বলে দিয়ে দেও। এই দ্বিতীয় পারা একটা আয়াত। এরপরে সুরায় নিসার আর একটা আয়াতে কিন্তু বাপ মা কত পাবে, স্ত্রী কত পাবে, হ্যাঁ ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, সব ডিটেলস বলে দিছে। ওটা পরে আসছে, বাপ মার জন্য ওসিয়াত করে যাও, এটা হলো আগের কথা, পরে আল্লাহ নিজেই সব বলে দিছেন। এখন কি ওসিয়াত করা যায় যাচ্ছে? এখন বাপ মায়ের জন্য ওসিয়াত করা যায় যাচ্ছে? ওই আয়াত তো কোরআন শরীফে আছে, আমল করা তো জায়েজ নেই, কিন্তু যদি হাবেশ সাহেবরা না পড়ায় তারাবিতে খতম হবে না কিন্তু আপনার। তেলাওয়াত জরুরি, আমল নিষেধ। ওরকম মহিলাদের ইজ্জত কত? যদি তালাক দেয় তিন মিনস, তিন হাইজ, আর যদি স্বামী মারা যায় তাহলে মহিলাদের ইজ্জত, হ্যাঁ, রূপসর্জা বাদ দিয়ে দিতে হবে, সৌন্দর্য বাদ দিয়ে দিতে হবে। মারা গেলে ইজ্জত কত? চার মাস দশ দিন, চার মাস দশ দিন। কিন্তু এক জামানা ছিল এক বছর, মহিলাদের ইজ্জত কত ছিল? মাতাআন ইলাল হাউল গায়রা ইখরাজ। দ্বিতীয় পারা শেষের দিকে আয়াত আছে, এক বছর ইজ্জত পালন করতে হবে। এক বছর ইজ্জত কি এখনো আছে? এটা রহিত হয়ে গেছে। তো কোরআনও কিছু আয়াত আছে রহিত হয়ে গেছে, এবং সব হাদিসের কিতাবে অনেক হাদিস আছে রহিত হয়ে গেছে। ওই যে বললাম এক এক ব্যাপারে কয়েকটা হাদিস আছে, সর্বশ্রেষ্ঠ পালন করার যোগ্য, আর আগে যেগুলো ছিল ওগুলো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। উদাহরণ এরকম, আপনার জ্বর যখন তীব্র ছিল তখন ডাক্তার সাহেব কিছু কড়া কড়া ওষুধ দিচ্ছিল, এখন জ্বর বন্ধ হয়ে গেছে, তো দুর্বলতা আছে। আবার ডাক্তার সাহেব গেছেন, কিন্তু আর একটা প্রেসক্রিপশন করছেন, এটার অ্যান্টিবায়োটিক নেই, কিছু ভিটামিন টিটামিন, ভিটামিন টিটামিন আছে। এই তো উনি দ্বিতীয় প্রেসক্রিপশন করলেন, আগেরটা কি বহাল আছে না রহিত হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কোন বেকুব যদি বলে আমি পরেরটা কিনবো না ওষুধ, আমি আগেরটা কিনবো, কি জন্য? তবে আগেরটা পয়সা দিয়ে নেই, ওনাকে পয়সা দিয়ে করে নেই, এটা আমি আগেরটা করবো, তাহলে হবে? আবার অ্যান্টিবায়োটিক খাইলে তো মরবে, আগেরটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এক এক ব্যাপারে কয়েকটা নির্দেশ আসলে আগেরটা কি হয়ে যায়? হ্যাঁ, আপনার বাপ আপনাকে বলল এই যাও কিছু বাজার করে নিয়ে আসো, পরে বলল যে না থাক, হ্যাঁ তোমার মা যা বলল বাজার যা আছে আরো দু একদিন চলবে, দরকার নেই, দরকার নেই, পরে তুমি এখন যে ই করো, হ্যাঁ গাড়িটা বের করো, গাড়িটা বের করো, আপনি বাজার যাবেন না গাড়ি বের করবেন? দুটো যাবেন নির্দেশ, আগে হচ্ছে বাজারে যাও, পরে বাজারে যাও, গাড়ি বের করো, কোনটা করবেন? আগেরটা কি হয়ে গেছে? বাজার রহিত হয়ে গেছে। আবার অর্ডার দিলে তখন যাইবেন, না দিলে না যাইবেন। ক্লিয়ার কিনা? তাহলে হাদিসের কিতাবে বহু হাদিস এরকম আছে রহিত হয়ে গেছে। এখন আপনি যখনই আহলুল হাদিস নাম দিবেন তখনই ওই রহিত গুলো বেছে বেছে আপনাকে আমল করতে হবে। রহিত গুলো বেছে বেছে কি করতে হবে? এই বারবার হাত তোলে না, আছে হাদিস আছে, কিন্তু যে সাহাবিতে আছে এটা করতে হবে বারবার, সেই সাহাবিতে আবার আছে যে মদিনা যাওয়ার নিষেধ হয়ে গেছে। এখন একবার শুরুতে একবার, একই সাহাবি মক্কায় বলতেছে শুরুতে করতে হবে, রুকুতে দেওয়ার সময় করতে হবে, রুকুতে ওঠার সময় করতে হবে, সিজদা দেওয়ার সময় করতে হবে, একই সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি আবার করতেছে আমরা মদিনা আসার পরে নবীজি নিষেধ করে দিচ্ছেন, বলছেন একবার করবা নামাজের শুরুতে, একবার করবা, বেশি করবা না। তাহলে কি হলো? ওটা থাকবে, ওটা রহিত হয়ে গেছে। আর আপনি যে আহলুল হাদিস হন ওই রহিতটা করবেন, আর যেটা সর্বশেষ নির্দেশ এটা করবেন না। এক জামানায় ইমামের পিছনে ফাতিহা পড়ার অনুমতি ছিল এক জামানায়, কিন্তু তখন ওই আয়াত নাজল হলো وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। একদম নিষিদ্ধ হয়ে গেল, ইমামের পিছনে কোন সূরা কিরাত পড়া যাবে না, নিষেধ। এই আয়াতের শানে নুজুল দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যেটা ইজমা হয়ে গেছে, লোকেরা ইমামের পিছনে নবীদের পিছনে ফাতিহা পড়ত, ওটা নিষেধ করার জন্য এই আয়াত নাযিল হয়েছে। ফাতিহা পড়া নিষেধ করার জন্য এই আয়াতটা নাযিল হয়েছে, ইজমা হয়ে গেছে। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল, যেটা মাযহাবের ইমাম। এবং এই আয়াত নাযিল হওয়ার পরে এক লোক মনে হয় জানে না, তাদের রহিত হয়ে গেছে ফাতিহা পড়া, জানে না, উনি কিন্তু ফাতিহা পড়তেছিল। পরে পাশের সাহাবি তাকে থামাই দিল, হাতের ইশারা করে থামাই দিল। দিলে নামাজের পরে ওই লোকটা বলল, আমার থামাই দিলেন কেন? আমরা না ফাতিহা পড়ি, ফাতিহা ছাড়া নামাজ হয় না, থামাই দিলেন কেন? উনি বলল, আচ্ছা চলো নবীজির কাছে এখনো পড়তে হবে কিনা, চলো ওনাকে নিয়ে আসছে কার কাছে? নবীজির কাছে। নবীজি বলেন, শোনো এখন থেকে ফর্মুলা এটা, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। তার ইমাম থাকবে, তার সোরাকেরাত তোমার সোরাকেরাত, তোমরা পড়তে পারবে না। একদম ওই আয়াত অনুযায়ী ফর্মুলা দিয়ে দিলেন, তার ইমাম আছে, ইমামের সোরাকেরাত তোমার সোরাকেরাত। এটা বলে নাই ইমামের আত্মায়ত তোমার আত্মায়ত, আত্মায়ত পড়তে হবে। এটা বলে নাই ইমামের সুবহান রাব্বিল আলা তোমার সুবহান রাব্বিল আলা, ওটা পড়তে হবে। শুধু কোনটা কইছেন? কেরাত। কাজেই আয়াত নাযিল হলো, নবীদেও বলে দিলেন যে তার ইমাম থাকবে, তার ইমামের সোরাকেরাত তার সোরাকেরাত, তার সোরাকেরাত। তো সব ব্যাপারে কিন্তু যারা আহলে সুন্নত তারা শ্রেষ্ঠ আমল করে, সেটা হাদিসের মধ্যে আছে, ওইটাও হাদিস। আজান টাইম হয়ে গেছে, হ্যাঁ দিয়ে দিক, আজান দিয়ে দিক, হ্যাঁ টাইম মতো আজান হয়ে গেছে। কারোর উজুর দরকার থাকলে আজানের মধ্যেই আপনারা মেহরবানি করে উজু করে আসলে ভালো হয়। আরো কিছু কথা বাকি বাকি আছে।
لا حول ولا قوة إلا بالله حول ولا صل على سيدنا محمد النبي. اللهم رب هذه الدعوة التامة صلاة القائمة آت محمدا الوسيلة والفزيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. تو حديث الكتاب অনেক কিছু আছে যেটা রহিত হয়ে গেছে, হাদিস আছে ঠিক কিন্তু কি হয়ে গেছে, এই জন্য আলেম না হয়ে হাদিস রিসার্চ করতে গেলে বিপদে পড়ার আশঙ্কা আছে। কি বিপদ, কোনটা সুন্নত তাও আপনি বুঝবেন না, কোন হাদিসটা সুন্নত পালন করার যোগ্য আপনি বুঝতে পারবেন না একা, আবার কোন কোনটা রহিত হয়ে গেছে ওটাও বুঝবেন না, আপনি তালাশ করে করে ওই রহিত গুলো আমল শুরু করবেন, রহিত হয়ে গেছে ওটা আমল করবেন, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করলেন। হাদিস রিসার্চ করতে দেয় কি করলেন, অ্যাক্সিডেন্ট করলেন, শরীয়ত দা চায় নাই তাই আপনি করলেন। ইয়ামান যখন ফাতা হয়ে গেল ইয়ামান, তখন নবীজি ওখানে গভর্নর করে পাঠাইলেন হযরত মুআজ ইবনে জাবালকে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এখানে দিনের দাওয়াত দিতে লাগলেন, ওনার হাতে অনেক লোক মুসলমান হয়ে গেল। একটা ছেলে মুসলমান হইল, উনি খুব জমিদারের ছেলে এবং তার যোগ্যতাও খুব ভালো, এর নাম হল ওয়াইল ইবনে হুজর, এই লোকটার নাম হল ওয়াইল ইবনে হুজর। তো গভর্নর সাহেব তাকে বললেন, বাবা তুমি যদি কিছুদিন মদিনায় রে, আমাদের নবীজি তো হায়াতে আছে, ওনার সোহবতে থাকো, তাহলে আল্লাহ তোমাকে দিয়ে অনেক কাজ নেবেন, তোমাকে দিয়ে অনেক কাজ নেবেন। এই কথা শুনে ওই ওয়াইল ইবনে হুজর, ওই যে জমিদারের ছেলে, ও চলে আসলো, আসে নবীজির খেদমতে ২০ দিন থাকলো, ২০ দিন থাকলো কার খেদমতে, এবং যেহেতু মুআজ ইবনে জাবাল পাঠাইছে ইসলাম নবীজি থেকে সরাসরি শিক্ষা করার জন্য, এই জন্য উনি তালিমের মজলিসেও আগে বসতেন, আবার নামাজও নবীজি নিজের পিছনে ওনার জন্য জায়গা ঠিক করতেছিলেন, তো ওয়াইল ইবনে হুজর যে কদিন থাকে আমার পিছনে দাঁড়াবে, কাছের থেকেই সবকিছু দেখতে পারে। এই ওয়াইল ইবনে হুজর বলেন আমি ২০ দিনে মোট ২০ কত হয় ১০০, ১০০ তো নামাজ পড়লাম, এর মধ্যে জোহর আসরে হয় ৪০ অক্ত, জোহর আসরে কি হয় এই ৪০ অক্ত, আসতে কেরাত হল আসতে, আর ৬০ অক্ত মাগরিব ইশা ফজর, হ্যাঁ এই ৩ অক্তে হয় ২০ দিনে ৬০ অক্ত, ৬০ অক্ত হল জোরে কেরাত। এই যে ৬০ অক্ত জোরে কেরাত হল নামাজ পড়লাম, এর মধ্যে ৫৭ অক্ত এরকম হল, ৫৭ যে কোন নবী তো আমিন বলেন নাই আওয়াজ করে, কোন একজন সাহাবিও বলেন নাই, কেউ বলেন
ক্লাস কিন্তু জোরে হইতেছে, কারণ তো মাগরিব ইশা ফজর জোরে হইতেছে। নবী তো বলতেছেন না আওয়াজ করে আমিন, আবার কোন সাহাবিও বলতেছেন না। উনি বলে সেরেফ তিন অক্ত, ষাট অক্ত যে জোরে কেরাত, তাহলে সেরেফ তিন অক্ত শুধু নবীজি ছোট্ট আওয়াজে আমি শুনতে পাই, ছোট্ট আওয়াজে আমিন বললেন, কিন্তু পিছনে কেউ বলে নাই, কেউ বলে শুধু নবীজি। এবং উনি বলেন ওটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য ছিল, আমি নতুন মুসলমান হয়েছি, এই আল্লাহ জুয়াল্লিনের পরে সুরা ফাতিহার আগে এই গ্যাপের মধ্যে একটা আমিন আছে, এক দুইবার জোরে না কয় তাহলে আমি এটা বুঝবো কেমনি? হাদিসে ক্লিয়ার আছে আমা ওরাহু ইল্লা লিউআল্লিমুনা, এই যে তিন অক্তে নবীদি একা আর কেউ না, সাতান্ন অক্তে তো কেউ বলে নাই, কেউ বলে নাই, আর তিন অক্তে সাহাবিরা কেউ বলে নাই, নবীদি একা ছোট্ট করে আমিন করছেন। কি জন্য করছেন? ওনাকে শিক্ষা দেওয়ার জন্য, ন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে ষাট অক্তের মধ্যে সাতান্ন অক্তে কেউ বলে নাই, বলে নাই মানে আওয়াজ কেউ বলে নাই, আসতে তো করছে, আর তিন অক্তে সাহাবিরা বলে নাই, কি বলছে? শুধু নবীজি বলছেন ওনাকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কি বোঝা গেল আমিন বলার আসল তরিকাটা কি? জোরে বলা না আস্তে বলা? হ্যাঁ, আস্তে বলা। আর ইমামের জন্য অনুমতি আছে পিছনে যে ন মুসলিম থাকে ওকে শিক্ষা দেওয়ার জন্য দু এক অক্ত কি করতে পারে? ইমামের জন্য, ইমাম কোনো সময় ন মুসলিম থাকলে জোরে বলতে পারে। এই হাদিস দ্বারা কিন্তু কথাটা ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়। এটা বুখারি শরীফের হাদিস, চিন্তা করে। এই জন্য প্রত্যেকটা ব্যাপারে আমরা নিজেরা বুঝতে গেলে হবে না, কোন বড় আলেমকে সামনে নিয়ে আমি একচল্লিশ বছর বুখারি শরীফ পড়াইতেছি, একচল্লিশ বছর বুখারি শরীফ পড়াইতেছি, আমরা পড়ানোর সময় কোন হাদিস রহিত হয়ে গেছে, কোন হাদিস নবীর সাথে খাস সব বলে দিই, কিন্তু আপনি একা রিসার্চ করলে আপনাকে কে বলে দিবে? ওকে তো লেখা নেই নিজ দিয়ে এই হাদিসটা রহিত হয়ে গেছে বা এই হাদিসটা খাস, লেখা নেই, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আপনার জন্য হল সুন্নতের কিতাব, সুন্নতের কিতাব যা আছে এখানে একটাও রহিত নেই, সব আমাদের জন্য করণীয়। হাদিস আর সুন্নতের পার্থক্য কি? এই তো পার্থক্য, সুন্নতটা পালনীয় আর হাদিসটা পালনীয় না। হ্যাঁ, হাদিসের একটা অংশ ওটাও হাদিস, কিন্তু ওটা আরেকটু উন্নতি করে কোথায় চলে গেছে? সুন্নত পর্যায়ে চলে গেছে, ওই হাদিসটা গ্রহণযোগ্য, ওইটা আমল করতে হবে। এই কথাটা ক্লিয়ার বুঝলে আপনার পেস্ট লাগবে না, আর না বুঝলে
হাদিস সুন্নত না,
সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস, এটা বুঝলে কিন্তু অনেক বিভ্রান্তি থেকে আমরা বেঁচে যাব, ঠিক কিনা? এখন আমি খুব সংক্ষেপে যে কথাটা বলবো, নামাজ ইনশাল্লাহ টাইম মতো পড়বেন আপনারা, সেটা হল মৌলিক সুন্নত কয়টা। সুন্নত মানে নবীজির তরিকা, সেটা ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, সুন্নত হইতে পারে, মুস্তাহাব হইতে পারে, নবীদের তরিকা। নবীদের এক নম্বর তরিকা তো ইমান ঠিক করা, নবীদের দুই নম্বর তরিকা নামাজ ঠিক করা, কোরআন ঠিক করা, এগুলো এক নম্বর সুন্নত, দুই নম্বর সুন্নত। এই সুন্নত মানে ওই জোহরের আগে চার রেখার সুন্নত, ওই সুন্নত না, ওটা হলো পরবর্তীকালে যারা ফেকাবিদ আসছে ওটা তাদের পরিভাষা। আমরা সুন্নত করলে যা বুঝি ওটা কাদের পরিভাষা? ফেকাবিদদের পরিভাষা। কিন্তু হাদিসের মধ্যে যতবার সুন্নত আসবে, আমি একটা হাদিস শোনাই যে আপনাদেরকে, নবীজি বলেন আমার এতেকালে পরে অনেক দল উপদল দেখবা, কারো সাথে দেবে না। কারা আবার সুন্নত পায়ন করে, বারবার সুন্নত পায়ন করে, ভাই নামাজের শূন্যতেই, খাওয়ার শূন্যতেই, ঘুমানোর শূন্যতেই, উজুর শূন্যতেই, এইগুলো কারা বলে, কথায় কথায় সুন্নত কারা বলে, ওদের সাথে জুড়ে থাকবে, সুন্নত কারা শেখায়, পরিষ্কার হাদিস, আলাইকুম বিসুন্নতি অসুন্নতিল খুলাফায়ের রাশিদিন, আমলের প্রশ্নে নবীজি সব জায়গায় সুন্নত বলছেন, আমলের প্রশ্নে কি বলছেন, সুন্নত শব্দ বলছেন, কোন এক জায়গায় কেউ দেখাইতে পারবে না যে আমলের প্রশ্নে নবীজি হাদিস শব্দ ব্যবহার করছেন, কেউ দেখাইতে পারবে না, এক জায়গায় হাদিস শব্দ ব্যবহার করছেন সেটা আমলের প্রশ্নে না, সতর্ক করার জন্য। মুসলিম শরীফের হাদিস কি আছে ওখানে, নবীজি বলেন কিয়ামতের আগে কিছু দোকাবাজ আসবে, মৃত্যুক আসবে, তারা তোমাদেরকে হাদিস শোনাবে, এই এই হাদিস আসবে, মৃত্যুক আসবে, দোকাবাজ আসবে, এরা তোমাদেরকে কি শোনাইবে, হাদিস শোনাইবে, কেমন হাদিস, যা তোমরাও শোনে নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই, এমন হাদিস শুনাইবে যে হাদিসগুলো তোমরাও শোনো নাই, আমি আরবি হাদিসটা শোনাই দেয়, আরবি হাদিসটা, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম, এমন হাদিস শুনাইবে তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনো নাই, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওরা যেন তোমাদেরকে পুরা করতে না পারে। তাহলে একটা গ্রুপ যে বেরোবে, তারা আজীব আজীব হাদিস শোনাইবে, আমাদের বাপদাদাও শোনে নাই, এবং তারা ওই হাদিস শোনাই শোনাই গোমরা করবে, তো নবী ইসলাম ভবিষ্যৎবাণী করে গেছে, এবং তারা বেরোয় গেছে, বেরোয় এমন এমন হাদিস শোনাইতেছে যে কেউ শোনে নাই, যেমন তারা বলতেছে কাজা নামাজ নেই, কোন কাজা নামাজ নেই, তওবা করো হয়ে গেল, অথচ প্রত্যেকটা হাদিসের কিতাবে কাজা নামাজের একটা অধ্যায় আছে, কাজা নামাজ পড়ার তরিকা কি, আর তারা বলতেছে কি কাজা নামাজ নেই, আবার তারা বলতেছে তিন তালাকে এক তালাক, চোদ্দশো বছর পর্যন্ত সবাই জানে তিন তালাকে তিন তালাক, ওই লোকগুলো বলতেছে তিন তালাকে এক তালাক। আমি ওয়াজ করতে গেছিলাম বংশাল সিদ্দিক বাজার মসজিদে, আমি জনগণকে বললাম আপনারা ওদের হোটেলে বিরিয়ানি খাবেন তিন প্লেট, খাইয়ে এক প্লেটের দাম দিবেন, সেখানে এক প্লেটের দাম কেন দিলেন, বলবেন তিন তালাকে যদি এক তালাক হয় তো তিন প্লেট এক প্লেট হয়, এটা কোন হাদিস হলো, খোদ ইমাম বুখারি, ইমাম বুখারি রাহিমুল্লাহ অধ্যায় কায়েম করছে তিন তালাক দিলে তিন তালাক পড়বে, তোমরা দাবি করতেছো আমরা বুখারি মানি, তাহলে বুখারি তো তিন তালাকের কথা কইছে, তুই তিন তালাকে এক তালাক বলো কেন, ইমাম বুখারি কইছে দুই হাত দিয়ে মুসাফা করতে হবে, তুমি এক হাত দিয়ে করো কেন, ইমাম বুখারি অধ্যায় কায়েম করছে মুসাফা কয় হাত দিয়ে করতে হবে, দুই হাত দিয়ে, আমি বুখারি পড়াই একচল্লিশ বছর পড়াই, আজকে আপনারা যারা দাবি করতেছেন তাদের সামনে খুলে দিলে জেজ জবত দেওয়া নেই, বুখারি শরীফে জেজ জবত দেওয়া নেই, আমি তো পড়তেও পারবেন না, ব্যাখ্যা তো পড়ার কথা পড়তেও পারবেন না, তো দেখেন নবীজি আমলের প্রশ্নে কোথাও সুন্নত বলে নাই, না আমলের প্রশ্নে সুন্নত বলছেন, হাদিস বলেন নাই, হাদিস কোথায় বলছেন, একটা ফেতনা থেকে উম্মতকে সতর্ক করার জন্য কি শব্দ ব্যবহার করছেন, কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারাই ফেতনা করতেছে, কারাই নতুন নতুন মশলা বলতেছে, তারা যে মশলা দেয় তারা বিনা নাকি আটটা খাত, আরে বাবা ওটা তো তাহাজ্জুদের হাদিস, ওটা কারণ ওই হাদিস আছে মা আয়েশা বলেন নবীজি রমজানে এবং রমজানের বাইরে আট টাকাতের বেশি নফল পড়তেন না, ওটা তারাবির ব্যাপারে কেমনি হয়, কিন্তু বলে দিচ্ছে যে রমজানে এবং রমজানের বাইরে। তো তারাবি কি রমজানের বাইরে পড়া যায়? মা আয়েশা বলতেছে রমজানে এবং রমজানের বাইরে নবীজি 8 টাকাতে বেশি নফল পড়তেন না। তারাবি কি রমজানের বাইরে পড়া যায়? এই হাদিসটা তো কিসের ব্যাপারে? তাহাজ্জুদের ব্যাপারে, তারাবির ব্যাপারে না। তারাবি হুজুর জামাত করে মাত্র 4 দিন পড়ছেন। তারাবি নামাজ হুজুরের জীবনে জামাত করে কয়দিন পড়ছেন? 4 দিন পড়ছেন। সে 4 দিন সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস আসছে, 20 টাকা ছিল, কয় টাকা? 20 টাকা ছিল। পরে আর পড়েন নাই কেন? নবীজি ভয় পাইতেছিলেন যেভাবে লোকজন আগ্রহ নিয়ে আসতেছে, আল্লাহ এই নামাজটা ফরজ করে দেয় কিনা, তাহলে আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। তাই বলেন জামাত করার দরকার নেই, ঘরে পড়ে নাও। মাত্র 4 দিন পড়ছেন, তাও কয় টাকা? 20 টাকা। তাই না হতো তারাবি 20 টাকা না হতো, আজ পর্যন্ত মক্কা মদিনায় কয় টাকা চালু আছে? 20 টাকা। এবং ওমর ফারুক যখন চালু করলেন এই জামাত, তারাবির জামাত, তো 20 টাকা চালু করলেন, তখন একজন সাহাবি তো প্রতিবাদ করলো না, হ্যাঁ ওমর আপনি 20 টাকা কই পাইলেন, এটা তো 8 টাকা হবে। এই কথাটা এই লক্ষ লক্ষ সাহাবির মধ্যে একজনও ওমরকে প্রোটেক্ট করলেন না কেন? তারাবি 8 টাকা দিয়ে হইতো, একজন সাহাবির প্রতিবাদ করার দরকার ছিল। তারা কি ওমরকে ভয় পাইতো? ভয় পাইতো? একদিন তো ওমর ফারুক মসজিদে বলছিলেন, আমি যদি সুন্নতের পর খেলাফ কিছু করি তোমরা কি করবা? এক যুবক খাপের থেকে তলোয়ার বের করে বলতেছে, আপনি সুন্নতের পর খেলাফ করলে এই তলোয়ার দিয়ে আপনাকে সেদা করে দিব। কাজেই নবীজি পড়ছে 8 টাকা, ওমর চালু করলো 20 টাকা, উনি কোনোদিনও চালু করতে পারতেন না, একদম সাহাবি মারত না, জান দিয়ে দিত। যদি নবীজি বরখেলাপ করতো ওমর, একদম সাহাবিও মানত না, সবাই মানল, সবাই মানল। ওনার পরে হয়তো উসমান আসছে, উনিও 20 টাকা পড়াইলেন। উসমানের পরে তো আলী আসলো, হয়তো আলী, তিনিও কারগাত পড়াইলেন। এরা কেউ বুঝতে পারলো না, খলিফায় রাশিদিন যারা তারাও বুঝতে পারলো না, তারা বি কয় রেখাত, এই লোকগুলো বুঝতে পারলো। এই লোকগুলোই বোঝে নাই, এই লোকগুলোই বোঝে নাই, উল্টা বুঝছে। এই জন্য ভাই নিজে ঘাটাঘাটি না করে ওলামা কেরামকে জিজ্ঞাসা করেন, এটা জান্নাতের রাস্তা। এবং এটাও বলে দিই, মৌলিকভাবে সুন্নত 6টা, সুন্নত মানে নবীজির তরিকা, মৌলিকভাবে কয়টা? 1 নম্বর, শেরেক মুক্ত ইমান অর্জন করা। শেরেক মুক্ত, মাজারে মাজারে যে ঘুরবে তার ইমান শেরেক যুক্ত, তারা মাজারে ঘুরে কিছু আনার জন্য, সন্তান সন্তান পাবে, অমুক পাবে, সমুক পাবে, তার ইমানে শেরেক মেশানো আছে, চলবে না আল্লাহর দরবারে। 1 নম্বর সুন্নত কি? শেরেক মুক্ত ইমান অর্জন করতে হবে। 2 নম্বর, এই কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত বলা হয়, এগুলো হুবহু নবীজির তরিকা শিক্ষা দিয়ে গেছেন, ওই তরিকা মতো করতে হবে। এই আমাদের মসজিদের গেটে একটা দোয়া লেখা, নবীজিকে একটা দোয়া শিখাইছে, ঢোকার সময় 3টে দোয়া, বেরোনোর সময় 3টে দোয়া, বিসমিল্লাহি এই একটা, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ এটা দুরুদ, 2 নম্বর, 3 নম্বর আল্লাহুম্মা ফতাহলি। ঢোকার সময় 3টা দোয়া ঢুকে ডান পাও দিতে হবে, বেরোনোর সময় 3টা দোয়া পড়ে বাম পাও বের করতে হবে। কিন্তু ঢাকা শহরে যান ওই একটা লিখে রাখছে, কেন? সুন্নতের আলোচনা নেই। তো 2 নম্বর হলো ইবাদত বন্দীর মধ্যে কি ফিট করতে হবে, সুন্নত। এই যে আমরা নামাজ পড়ি, মেরাজের পরে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় 10 অক্ত এই নামাজের প্রশিক্ষণ দিচ্ছেন, কয় অক্ত? আমরা খালি পড়ে চলছি, পড়ে চলছি, প্রশিক্ষণ নেই না। প্রশিক্ষণ না নেওয়ার কারণে হাত তুলতে বলেছে এইভাবে, আমার দিক চান এইভাবে হাত তুলতে বলা হয়েছে, আমরা কেউ তুলি এইভাবে, কেউ তুলি এইভাবে, কেউ বান্ধে এইভাবে, ঠিক কিনা? একটা হয়, তখন প্রশিক্ষণ না নেওয়া হবে, নামাজ নবীদের তরিকা হবে না। অথচ মুসলমান হওয়ার শর্ত নবীদের মতো নামাজ পড়তে হবে, মান সাল্লা সালাতানা আমার নামাজের মতো নামাজ পড়বে, ফাযালিকাল মুসলিম, সে মুসলমান। প্রশিক্ষণ ছাড়া এটা বয়ানের দ্বারা লিকচারের দ্বারা হবে না। এলো দুই নম্বর মৌলিক সুন্নতের দুই নম্বর কি, ইবাদত বন্দেগি সুন্নত অনুযায়ী। তিন নম্বর, আমরা যে যে পন্থায় রিজিক হাসিল করি না কেন, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যে যেভাবে করি, এটা ওলামায়ে কেরাম থেকে জানতে হবে এটা 100% হালাল আছে কিনা, এর মধ্যে কোন সমস্যা আছে কিনা, পুরা হালাল হইতেছে কিনা। এটা মৌলিক সুন্নতের তিন নম্বর সুন্নত। একে আরবিতে বলে মুআমালাত। আপনার ইনকাম সোর্স কি হইতে হবে? হালাল হইতে হবে। মৌলিক সুন্নতের চার নম্বর হল বান্দার হক। চার নম্বর কি? বান্দার মধ্যে এক নম্বর হল বাপ মা। এক নম্বর কি? বাপ মা এত বড় দৌলত, তাদের দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়। একদিন আপনি 100 বার যদি তাকাইতে পারেন মহাব্বতের সাথে, তাহলে 100 কবুল হজের সওয়াব দিবে। সেই বাপ মা বেঁচে থাকলেও সাতটা হক, মরে গেলেও সাতটা হক। আমার লেখা একটা কিতাব আছে আমাল ও সুন্না, আমার লেখা বাংলাতে অনেক কিতাব, ধরেন 40টা কিতাব, একটা কিতাবের নাম আমাল ও সুন্না। ওর মধ্যে বাপ মা বেঁচে থাকলেও সাতটা হক, মারা গেলে আর সাতটা হক, তাদের মোট পাওনা কয়টা আমি লিখে দিচ্ছি, আপনার মেহরবানি করে দেখে নেন। শর্ট টাইম আমি বলতে পারতেছি না। হ্যাঁ, বিবির হক কি? তাকে দিনদার বানাইতে হবে, দিনদার বানাইতে হবে, পর্দায় রাখতে হবে, তাকে মানুষ গড়া, তাকে চাকরিতে পাঠানো যাবে না, তাকে মানুষ গড়ার কাজে লাগাইতে হবে। আপনার সন্তানগুলোকে আল্লাহর ওলি বানাবে, আপনি থাকেন বাইরে, যদি বিবির সাহেব বাইরে থাকে, এই বাচ্চাগুলোকে আল্লাহর ওলি বানাবে কাজের বুয়া, বাচ্চাগুলোকে আল্লাহর ওলি বানাবে কাজের বুয়া, কখনো না। এই জন্য চার নম্বর কি? হক। বিবির হক কি? সন্তানের হক কি? সন্তানের হক হল এতটুকু এলেম দিতে হবে যাতে সে আল্লাহর পথে চলতে পারে, আপনার মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারে, এটুকু এলেম দিতে হবে। কটা গেল? পাঁচ নম্বর হল গুনাহ বর্জন। অন্তরের গুনাহ আছে 10টা, তাকাব্বুর, অহংকার, রাগ, হিংসা বিদ্বেষ, বখিলি, কৃপণতা, 10টা রোগ আছে। আর বাহ্যিক গুনাহ আছে 100। আমার তার বইয়ের নাম হল কিতাবুল ইমান, ওর চতুর্থ অধ্যায় ওই 100 গুনায় কাবিরার তালিকা আমি লিখে দিছি। এই গুণাগুলো বর্জন করা, এটা হল মৌলিক শূন্যতার কয় নম্বর? 5 নম্বর। এটার নাম হল আত্মশুদ্ধি। এটার নাম কি? আত্মশুদ্ধি। 6 নম্বর মৌলিক শূন্যত হল দাওয়াত। কি জিনিস দাওয়াত? আমরা শেষ নবীর উম্মত, আর নতুন কোন নবী আসবে না। অথচ আমাদের এই ধর্ম চলবে কোন পর্যন্ত? কেয়ামত পর্যন্ত। কেমনে চলবে? কয়টা আলেমের দাওয়াতে ওরা বিশ্ব কভার করবে? আলেম তো অল্প কয়েকটা। এই জন্য নবীদের বিদায় হজে 1.5 লক্ষ সাহাবী ছিল, ওদের কিছু আলেমও ছিল, কিছু ব্যবসায়ী ছিল, কিছু কৃষক ছিল, সবাইকে দায়িত্ব দিয়ে গেছে, তোমরা যে যত জানো আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। এই কারণে যে যত জানবে ওই নবীদের ওসিয়াত বিদায় হজে ওটুক দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। পৌঁছাইতে হবে। নামাজ যেরকম ফরজ, দাওয়াত দেওয়া এরকম ফরজ, নিজের বেষ্টনীর মধ্যে যতদূর চলাফেরা আছে এখানে দাওয়াত দেওয়া তো ফরজ আইন। আর কোন কাফের বাদ না যায়, কাফেরদের দেশে দাওয়াতের জামাত পাঠানো এটা ফরজ কিফায়া। এক জামাত যাবে, এক জামাত আসবে, আর এক জামাত যাবে। এইভাবে দাওয়াতের কাজটা আগের উম্মতকে দেওয়া হয় নাই। কেন? একজন নবী মারা গেছে ওই গোত্রে, বিকেলে আরেকজন নবী হয়ে গেছে। তো উম্মত দরকার নেই, কিন্তু আমাদের নবীদের মারা গেল, আর কোন নবী আসবে? ঈসা নবী আসবেন, কিন্তু নবী হিসেবে না, এই উম্মত হিসেবে, মুসলমান হিসেবে। কাজে ভাই এই ছয়টা, ছয়টা হয়ে গেছে না, এই ছয়টা হলো মৌলিক সুন্নত, এর ব্যাখ্যা হুজুরা বলে দিবেন। এই ছয়টা সুন্নতের এলম শিক্ষা করা ফরজ আইন, এই ছয়টা সুন্নতের এলম শিক্ষা করা আর মওলানা মুক্তি হওয়া ফরজ কিফায়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছয়টা সুন্নত শিক্ষা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।